শ্রোতা বন্ধুরা, আমরা এখন কথা বলছি কল্পনা আক্তারের সঙ্গে। কল্পনা আক্তার বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিয়ে সংগ্রাম করছেন, কাজ করছেন। কল্পনা, আপনি কেমন আছেন?
আমি ভালো, আপনি ভালো আছেন?
জি ভালো। আপনি তো অস্ট্রেলিয়া এসেছেন একটি সম্মাননা নেওয়ার জন্য, অ্যালিসন ডিস ফোর্স অ্যাওয়ার্ড ফর হিউম্যান রাইটস ওয়াচ। এর বাইরে অস্ট্রেলিয়া আসা আর কোনো কারণ রয়েছে কি?
না, একটা বিষয় তো হচ্ছে যে হিউম্যান রাইটস ওয়াচ হচ্ছে এই পুরস্কার দিচ্ছে, এটা হচ্ছে একটা মেইন কারণ আসার জন্য। ওটার বাইরেও হচ্ছে আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে মিটিং করছি, টেলিভিশন বা রেডিওতে কথা বলছি, ইউনিয়নদের সঙ্গে কথা বলছি অস্ট্রেলিয়াতে যারা, তো ওইটা কাজের পাশাপাশি এগুলো আমার কাজ।
বাংলাদেশের শ্রমিকদের অধিকার আদায় নিয়ে আপনি কাজ করছেন, আপনি এর পটভূমি আমাদেরকে একটু বলবেন কি?
জি, আমি বাংলাদেশ শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছি। তো এই অধিকার নিয়ে কাজ করতে আসার আগের পটভূমিটা হচ্ছে আমি নিজেও গার্মেন্টসে কাজ করেছি। তো আমি শুরু করেছি যখন আমার বয়স 12 ছিল, তারপর ইউনিয়ন অর্গানাইজ করতে গিয়ে হচ্ছে আমি কারখানা থেকে বের করে দিচ্ছি এবং ব্ল্যাকলিস্টেড হয়েছি। বর্তমানে যে পটভূমিটা হচ্ছে যে বাংলাদেশ, যারা বাংলার লিসেনার তারা তো আমার দেশকে সবাই জানেন, আমাদের প্রিয় দেশকে, তো আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যেখানে আমাদের আমি বেশিরভাগ কাজ করি এখন যাদের অধিকার নিয়ে, সেখানে হচ্ছে প্রায় 40 লক্ষ শ্রমিক আছে, যারা যাদেরকে আমরা 4 মিলিয়ন ওয়ার্কার্স বলি, যার 80%-এরও বেশি হচ্ছে নারী শ্রমিক, যারা একেবারে তরুণ তরুণীরা কাজ করে, তরুণ বয়সে কাজ করতে এসছেন। বেশিরভাগই হচ্ছে লেখাপড়ার সুযোগ পাননি দারিদ্রতার কারণে, এবং এখানে কাজ করতে এসে যে বিষয়গুলো হচ্ছে তারা যে সমস্যাগুলো ফেস করেন, যে তারা আসেন হচ্ছে এখানে অর্থনৈতিক স্বাধীনতা কি সেটা শিখতে, কিন্তু স্বাধীনতাটা শিখতে এসে বা অর্থনৈতিক স্বাধীন হতে এসে তারা অনেক খারাপ ব্যবহারের মুখোমুখি হন। তাদের সুপারভাইজার, লাইনশিপ বা অন্যান্য কর্তৃপক্ষের দ্বারা এখানে বেশ কিছু সমস্যা এখনো রয়ে গেছে। যদিও আমরা হেলথ এন্ড সেফটির বিষয়টা অনেকটা উত্তরাতে পেরেছি, কিন্তু যদি আমরা বেতনের বিষয়টা দেখি, $5,300 বা $68 হচ্ছে প্রতি মাসের শ্রমিকদের ন্যূনতম বেতন। ঢাকা বা বাংলাদেশের মতো জায়গায় এরকম বেতনে একজন মানুষের পক্ষে বাসা ভাড়া বা অন্যান্য খরচ দিয়ে বাঁচা খুবই কঠিন, আর তাদের পরিবারে যদি কয়েকজন বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো মানে আরো কঠিন তার জীবন। আর বিশেষ করে যে জায়গাটা মানে পটভূমি বলতে গিয়ে যে জায়গাটা বলতে হয় যে আমাদের শ্রমিকদের যেটা হচ্ছে ইউনিয়ন করার অধিকার, কাগজে কলমে থাকলেও হচ্ছে আমাদের শ্রমিকরা যখন যখন ইউনিয়ন করতে আসে তাদের হচ্ছে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এই হচ্ছে মানে মোটামুটি একটা অবস্থা।
আপনি বলছিলেন যে আপনি নারী শ্রমিকদের নিয়ে কথা বলেন, তাদের অধিকার সম্পর্কে আপনি তাদেরকে সচেতন করেন এবং তাদের অধিকার আদায়ের সংগ্রাম করেন, পুরুষ শ্রমিকরাও কি আপনার এই অধিকার আদায়ের মধ্যে পড়ে?
অবশ্যই শ্রমিক বলতেই হচ্ছে পড়ে, কিন্তু যেহেতু হচ্ছে আমাদের গার্মেন্ট শিল্প বা আমরা যদি কৃষিতে যাই সেখানেও হচ্ছে নারী শ্রমিক অনেক বেশি, আমরা যদি হচ্ছে গৃহকর্মীদের দিকে যাই সেখানেও আমাদের নারী শ্রমিকরাই বেশি, সেহেতু নারী শ্রমিকদের জন্যই বেশি কথা বলতে হয়, কিন্তু পুরুষ নারী দুজনের জন্যই কথা,
উভয়ের জন্যই কথা। আপনি বলছিলেন আপনি 12 বছর বয়সে কাজ শুরু করেছেন, তো 12 বছর বয়সে কি শ্রমিক বলা যায় না শিশু শ্রমিক বলা যায়?
12 বছর বয়সে আসলেই শিশু শ্রমিক বলা যায়। আমি 12 বছর বয়সে কাজ করতে গিয়েছি আমার 10 বছরে ছোট ভাইয়ের সঙ্গে, আমরা 2 ভাই বোন কাজ করতাম পরিবারে 7 জনের জন্য খাবার উপার্জন করার জন্য, তো অবশ্যই শিশু বয়স।
আপনি কি এই শিশু শ্রম নিয়ে কোনো কাজ করছেন?
অবশ্যই শিশু শ্রম নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে যে গার্মেন্টস সেক্টরটা যদি আমরা দেখি এখান থেকে হচ্ছে শিশু শ্রমিক নিরসন করা গেছে, একেবারে পুরোপুরিও যদি না করা যায় একেবারে 98-99% হয়ে গেছে। হয়তো ওই কিছু সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরি বা শহর থেকে দূরে যদি কোনো কারখানা থাকে সেখানে আপনি হয়তো গার্মেন্টস সেক্টরে শিশু শ্রমিক খুঁজে পাবেন, তো সেই জায়গাটায় শিশু শ্রমিক নিরসনের জন্য নিরলস ভাবে কাজ করে গেছি। আর এখন যে জায়গায় এটা আছে যে অন্যান্য সেক্টরে যে শ্রমিকগুলো আছে তারা যাতে শক্ত কাজগুলো তাদেরকে না দেওয়া হয় বা শিশু শ্রমিকদের তাদেরকে কিভাবে কাজ ছাড়ানো যায় সে ব্যাপারেও কাজ করে যাচ্ছে।
বাংলাদেশে গার্মেন্টস একটা বিরাট ভূমিকা রাখছে, দেশের অর্থনীতিতে একটা ভূমিকা রাখছে, এবং আপনি বলছিলেন 4 মিলিয়ন মানুষ সেখানে কাজ করছে, তো তাদেরও আর্থিক সংস্থান হচ্ছে। তো আপনি কি মনে করেন যে মালিক পক্ষের বরাবরই একটা অভিযোগ থাকে যে ট্রেড ইউনিয়ন করতে দেওয়ার সুযোগ দিলে সেখানে শ্রমিকদের মধ্যে একটা অধিকার আদায়ের সচেতনতা বাড়ে এবং তারা ভাবে তাদের কথায় মালিকদের কথায় যে এতে অসন্তোষ বাড়ে, এটা কতটুকু এটা সঠিক?
না, এটাও একেবারে সঠিক কোন কথা না, এবং এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ইন্ডাস্ট্রি তৈরি করতে যে মানসিকতা লাগে সেই মানসিকতার কথা না। কারণ শ্রমিক তার অধিকার চাইবেই, শ্রমিককে তার অধিকার না দিয়ে আপনি ইন্ডাস্ট্রি কি করে সামনে বাড়াবেন, সেটা তো কখনোই হতে পারে না। তো যেহেতু আমি হচ্ছে এই সেক্টরের শ্রমিকদের জন্য কাজ করি, হ্যাঁ এটা সত্যি যে এই সেক্টরের শ্রমিকরা ইউনিয়ন করতে গিয়ে অনেক বেশি সমস্যার মুখোমুখি হয়, কিন্তু মালিকদের এই স্টেটমেন্টের সঙ্গে আমি কখনই একমত না। তারা বরাবরই আমাদেরকে হচ্ছে একটা জুজুর ভয় দেখিয়ে দেন যে আদমজি জুট মিল হচ্ছে ইউনিয়নের জন্য বন্ধ হয়েছে, বা অমুক জুট অমুক কারখানা হচ্ছে ইউনিয়নের জন্য বন্ধ হয়েছে। আসলে এটা সঠিক তথ্য না। আমরা যদি আদমজিকে দেখতে যাই তাহলে হচ্ছে আদমজি পলিটিক্যাল কারণে বন্ধ হয়েছে, কারণ ওইখানে 4-5টা পলিটিক্যাল দল তাদের লোকজন নিয়ে কাজ করতো, তারা যখন স্ট্রাইক ডাক দিত তারা তাদের লোকদেরকে বাধ্য করতো তাদের সঙ্গে যোগ দিতে। অন্যদিকে হচ্ছে আদমজি বন্ধ হয়েছে কারণ লসের কারণে। লস কেন হয়েছে? যখন ওইখানে পাট ঢুকতো ভেজা পাট ঢুকানো হতো, সঙ্গে কাঠ দিয়ে দেওয়া হতো ওজন বেশি মাপার জন্য, তো এবং এই টাকাটা যেত কার পকেটে? ম্যানেজারদের পকেটে। তো ওইসব কারণে হচ্ছে বন্ধ হয়েছে।
দুর্নীতির কারণে শ্রমিকদের কোন এখানে ইয়ে ছিল না।
ইউনিয়ন হচ্ছে আপনাকে একটা শান্তিপূর্ণ এবং টেকসই ইন্ডাস্ট্রির কমিটমেন্ট করে, ইউনিয়ন কখনোই ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার চিন্তা করে না।
মানে সবচেয়ে বড় কথা হলো মালিক শ্রমিকদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জায়গা যদি তৈরি না হয় তো সেখানে সেই ইন্ডাস্ট্রিগুলি বা সেই শিল্প প্রতিষ্ঠানগুলো খুব একটা ভালো অবস্থানে থাকে না, তাই তো?
একেবারে সঠিক কথা।
তো আপনারা যে এই যে গার্মেন্টস শ্রমিকদের যে বেতন মজুরির কথা আপনি বললেন, তো এই অধিকার আদায়ের আপনারা কতটুকু, মানে আপনার কি মনে হয় কতটুকু পরিমাণ বেতন হলে একটা গার্মেন্টস শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে? অন্যদিকে দেখতে হবে যে মালিকরাই বা কতটুকু দিয়ে এটা কাজ করাতে পারবে, সেই অবস্থান বা সেই জায়গাটা কি আপনারা তৈরি করেছেন?
একটা বিষয় হচ্ছে যে কত টাকা দিলে একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনে ইয়ে করতে, মানে ওনারা বেঁচে থাকতে পারবে। একটা কথা হচ্ছে যে বাঁচার মতো মজুরি দিলেই হবে। হ্যাঁ, বাঁচার মতো মজুরিটা যেটা আমরা লিভিং ওয়েজ বলি, সেটা হচ্ছে আসলে রিসার্চ করে বের করতে হবে। এখন অনেকে অনেক নাম্বার বলতে পারে, অনেক ফিগার বলতে পারে যে 200, মানে 15,000 টাকা, 16,000 টাকা, 20,000 টাকা, কিন্তু একেবারে সঠিক কোনো গবেষণা না করে আমার পক্ষে উচিত হবে না যে কোনো অ্যামাউন্ট বলে দেওয়া। আমি যেটা বলতে পারি,
এটা সুন্দর কথা বলেছেন, এটার জন্য একটা পরিসংখ্যান দরকার, এটার জন্য একটা প্রস্তুতি দরকার, এই কথাটা ঠিক। কিন্তু আমার প্রশ্নটা যেটা ছিল যে বেতন যদি বাড়িয়ে দেওয়া হয়,
আমি সেটা আসছি, আমি ওটার উত্তর দিচ্ছি আপনাকে, বেতন যদি বাড়িয়ে দেয় তাহলে ইন্ডাস্ট্রি সাস্টেইন করতে পারবে কিনা, বা আমরা ওটার জায়গা তৈরি করেছি কিনা। যখনই আমরা লিভিং ওয়েজের কথা বলতেছি, আমরা কিন্তু একই সঙ্গে বলতেছি যে আমরা আমাদের মালিকদের উপরে শুধু প্রেশার করতে চাই না, আমরা চাই বায়াররা হচ্ছে কিছু টাকা বাড়াক, কয়েক সেন্ট বাড়াক প্রত্যেকটা গার্মেন্টের জন্য যা তারা আমাদের দেশ থেকে কিনছে বা ইম্পোর্ট করছে। বায়াদের কয়েকটা সেন্স বাড়ানোতে তাদের হচ্ছে কোনো, তাদের ভ্যালু চেইনে এত এত বড় পার্থক্য তৈরি হবে না, কিন্তু এটা অনেক বড় একটা পার্থক্য তৈরি করবে আমাদের শ্রমিকদের জীবনে। এই এই ফিউ সেন্সই হচ্ছে একজন শ্রমিকের লিভিং ওয়েজ আনশিওর করতে পারবে। তো আমরা যখনই লিভিং ওয়েজের কথা বলতেছি, একই সঙ্গে হচ্ছে আমরা গ্লোবালি ক্যাম্পেইন করছি যাতে ব্র্যান্ডরা হচ্ছে ফিউ সেন্স অ্যাড করে প্রত্যেকটা গার্মেন্টের জন্য।
হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু আজকের যে এই প্রতিযোগিতামূলক বাজারে যারা গার্মেন্টস গুলো কিনছে তারা কি এটা করবে, সেই জায়গাটা কি আপনারা কোনো কাজ করছেন?
আপনি কি কনজিউমারের কথা বলছেন না ব্র্যান্ডদের কথা?
না, ব্র্যান্ড যারা অর্ডার দিচ্ছে বাংলাদেশকে, আপনি বলছেন যে ফিউ সেন্ট বাড়াবে, তো বাড়াবে এটা তো বাংলাদেশের যে কারখানা যে মালিকরা তারা তো বাড়াতে পারবে না, এটা যারা অর্ডার দিবে তারাই বাড়াবে, সেই জায়গাটাই কি আপনারা কথা বলেছেন?
জি, আমরা ওই জায়গায় কথা বলছি, আমরা গার্মেন্টস মালিকদের বলছি না যে আপনারা বায়ারদের কথা বলুন। আমরা যারা শ্রমিক অধিকার নিয়ে কাজ করি ন্যাশনালি এন্ড গ্লোবালি, গ্লোবাল ইউনিয়নরা সহ, আমরাই আমাদের ভয়েস রেইজ করছি সোজা বায়ারদেরকে বলার জন্য যে দিস ইজ দ্য টাইম ফর ইউ টু অ্যাড ফিউ সেন্টস মোর। আমরা কখনই আমাদের মালিকদের বলতেছি না যে ইউ শুড টেল ইউর ব্র্যান্ডস টু অ্যাড ফিউ সেন্টস মোর, ব্যাপারটা তা না। হ্যাঁ, আমরা কথা বলা শুরু করে দিছি গ্লোবাল ইউনিয়ন গুলোর মাধ্যম দিয়ে।
আপনার সংগঠন বা আপনাদের অর্গানাইজেশন এইটাকে, এই ভয়েসটাকে রেইজ করছে গ্লোবালি, অনেক ভালো একটা কাজ আপনারা করছেন। সত্যি আমাদের দেশের গরিব যে শ্রমিক শ্রেণী আছে তারা ভীষণভাবে উপকৃত হবে, এটা খুব ভালোভাবে সমর্থন করি, এবং এসে সেই সাথে শ্রমিকদের যে কাজের মান সেটাও উন্নয়ন হোক, সবকিছু মিলিয়ে বাংলাদেশের গার্মেন্ট শিল্প কেমন দেখছেন আপনি?
এটা অবশ্যই একটা সম্ভাবনাময় শিল্প আমাদের জন্য, আমাদের ইকোনমির জন্য, কিন্তু এটাকে ধরে রাখতে হলে হচ্ছে আমাদেরকে এটাকে টেকসই বানাতে হবে, আর টেকসই যদি আমরা করতে চাই শ্রমিকের অধিকারকে হচ্ছে সম্মান করতে হবে। কারণ হচ্ছে একটা একটা দিক, এটা তো অবশ্যই সত্যি যে এটা হচ্ছে প্রতিযোগিতামূলক বাজার। এই এই গার্মেন্টস একসময় ইউরোপে ছিল, অস্ট্রেলিয়াতে ছিল, আমেরিকাতে ছিল, এখন এশিয়াতে আছে বা আমাদের দেশে আছে। কিন্তু আমি যদি চিন্তা করি আমার শ্রমিককে কম দিয়ে আমি হচ্ছে ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে পারবো, তাহলে আমার ভুল চিন্তা। আমি দেখছি যে একটা সম্ভাবনাময় শিল্প যেটা আমার দেশে অবশ্যই প্রয়োজন, আমাদের নারী শ্রমিকদের প্রয়োজন, আমাদের ইকোনমির জন্য এটা প্রয়োজন, এবং এটাকে টিকিয়ে রাখতে হলে হচ্ছে এটাকে টেকসই করতে হবে, এবং টেকসই করতে হলে শ্রমিককে তার অধিকার দিয়েই হচ্ছে এটাকে শক্ত অবস্থানে আনা যাবে।
বাংলাদেশের যে কোনো শ্রমিক সংগঠন বা যে কোনো শ্রমিক আন্দোলনের পিছনে সরকারের একটা প্রভাব থাকে, তো আপনাদের এই সংগঠনের পিছনে কি সরকারের প্রভাব রয়েছে বা আপনার সরকারি প্রভাব মুক্ত?
আমরা টোটালি হচ্ছে সরকারি প্রভাব মুক্ত অবশ্যই, সাথে সাথে হচ্ছে যে কোনো রাজনৈতিক দল মুক্ত সংগঠন আমরা। আর বাংলাদেশে যে কোনো শ্রমিক আন্দোলনের পিছনে সরকারি ইয়ে থাকে না, প্রভাব থাকে না, আন্দোলনকে দমানোর জন্য প্রভাব থাকে। আর এখন আমরা যে অবস্থানে আছি আমাদের মালিক আর সরকার একই ফেস।
আমি আপনার কথার সাথে একমত আবার একটু দ্বিমত করছি, কারণ দেখা যাচ্ছে যে কোনো শ্রমিক আন্দোলনে সরকারের একটা শ্রমিক দল থাকে এবং বাইরের একটা শ্রমিক দল থাকে। আমি সেটা বোঝাতে চাচ্ছি যে সেই প্রভাবটা কতটুকু আপনাদের মধ্যে?
সেই প্রভাবটা আমাদের মধ্যে 0%। আমাদের মধ্যে হচ্ছে সরকারি কোনো, সরকারি এবং তার বিরোধী দলীয় কোনো ধরনের প্রভাব নেই।
আপনি কি আশাবাদী যে আগামীতে গার্মেন্টস শ্রমিকেরা যারা গার্মেন্টস শিল্পকে বা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে একটা মজবুত অবস্থানে নিয়ে যাচ্ছে তারা সুখের দিন দেখতে পাবে?
আমি তো আশা করব, কিন্তু এই আশা পূরণের জায়গা হচ্ছে আমাদের মালিক আর সরকার, আর এটার একটা বড় অংশীদার অবশ্যই হচ্ছে বায়াররা। তাদেরকে হচ্ছে আমরা প্রেশারাইজ করে যাব, আমাদেরকে হচ্ছে ন্যায্য মজুরি বা ন্যায্য কাপড়ের দাম দেওয়ার জন্য। কিন্তু একই সাথে হচ্ছে আমাদের মালিক এবং সরকারকে হচ্ছে যথাযথ পদক্ষেপ নিতে হবে, যাতে হচ্ছে এটা আমাদের শ্রমিকরা একটা সুখের মুখ দেখতে পায়।
আপনি কি মনে করেন যে শ্রমিকদের, গার্মেন্ট শিল্পের শ্রমিকদের অধিকার আদায়ে সরকারের খুব একটা ভূমিকা কি রয়েছে?
এটা ট্রিকি কোশ্চেন। আমি বলবো না, সরকার বলবে হ্যাঁ। যদি আমি সেই দিক থেকে বলি, সরকারের ভূমিকা আপনি যদি 2013 দিকে গিয়ে দেখেন, তারা ন্যূনতম মজুরিটা বাড়িয়েছে বা প্রাইম মিনিস্টার নিজে হচ্ছে কথা বলেছেন এই বিষয়ে, সেখানে তো ডেফিনেটলি একটা বিষয় ছিল। কিন্তু আপনি যদি ডিসেম্বরে গিয়ে দেখেন, ডিসেম্বর 2016 যখন শ্রমিকরা মজুরি আন্দোলনের কথা গিয়ে বললো, তখনই শ্রমিকদেরকে হচ্ছে দমানোর জন্য সরকার এবং মালিকরা মিলে 11টা মামলা করলো, এবং এই ফেডারেশনের নেতা শ্রমিকদেরকে মিলে 39 জনকে হচ্ছে আপনার 2 মাসের মতো জেল খাটালো। সেদিক থেকে বলবো যে উন্নয়নে যতটুকু ওনারা অবদান রাখে এবং এটাকে পেছানোর জন্য ঠিক একই সমান ওনারা অবদান রাখেন।
আমরা আশা করব যে বাংলাদেশের যে পশ্চাৎপর, বাংলাদেশের যে শিল্পগুলো এখন এগিয়ে আসছে সেটার প্রসারে আপনারা কাজ করবেন, এবং সেই সাথে যে শ্রমিকরা যারা প্রাণ এই অর্থনীতির পিছনে, যারা প্রাণশক্তি, যারা চালিকা শক্তি, তাদেরও বেতন ভাতা এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধাও যেন ভালোভাবে পায় সেই আমরা আশা করব। সেটা যেন সরকার এবং মালিক পক্ষ এবং আপনারা উভয় মিলে একত্রে কাজ করেন। আপনাকে অনেক ধন্যবাদ SBS রেডিওর বাংলা অনুষ্ঠানকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য।
এতক্ষণ কথা বললাম বাংলাদেশের শ্রমিক আন্দোলনের নেত্রী কল্পনা আক্তারের সঙ্গে।